السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العلي العظيم. সম্মানিত দিনদারদী মুসলমান ভাই ও বোনেরা, আপনারা পৃথিবীর যে যেখান থেকে, দেশে থেকে, বিদেশে থেকে, কাছে থেকে, দূরে থেকে আজকের এই মাহে রমাদান অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে রমাদানের রোজা তথা সিয়াম সাধনা সম্পর্কে শুধু একটি জায়গাতেই আলোচনা করেছেন, সেটি হল আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত পবিত্র কোরআন পবিত্র রমাদানের বিধান, নিষেধাজ্ঞা এবং রমাদানের মহত্ব, রমাদানের গুরুত্ব কেন হল, এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আমরা সোফার গত দুদিনের আলোচনাতে আমরা চারটি আয়াতের আলোচনা শেষ করেছি। আজকে আমরা রমাদানের আলোচনার শেষ আয়াত তথা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত পর্যন্ত 87 নম্বর আয়াতকে নিয়ে আমরা আলোচনা করব। এই আয়াতটি সম্পূর্ণ বিধিবিধানের সাথে সম্পৃক্ত। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিধিবিধান আমাদের জন্য সহজ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন, যেটি পূর্বের যুগে উম্মতদের জন্য, পূর্ববর্তী উম্মতদের জন্য অনুমতি ছিল না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, যে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে রমাদানের রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাসকে হালাল করে দেওয়া হয়েছে। দেখুন, এই ধরনের আরেকটি বিধান হজ সম্পর্কে আছে, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম আলিস সাইয়ারা ওয়াহুরিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা। অর্থাৎ ইহরাম অবস্থায় হজের মৌসুমে অথবা হজের পরেও তোমাদের জন্য সাইদুল বাহরি, সামুদ্রিক প্রাণীকে শিকার করা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। ওয়াহুরিমা আলাইকুম সাইদুল বাররি, আর স্থলের যে সমস্ত প্রাণী আছে সেগুলো শিকার করা তোমাদের জন্য এহরাম অবস্থায় হারাম করে দেওয়া হল। অনুরূপভাবে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমাদান মাসের রাত্রিকালীন সময় তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাসকে হালাল করে দেওয়া হল। দেখুন, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, এর রহস্যটা কি? এই আয়াতের রহস্যটা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে এমন একটি বিধানকে হালাল করে দিয়েছেন যেটি ইতিপূর্বে হারাম ছিল, অন্যান্য উম্মতের জন্য এটি হারাম ছিল, এই কর্মটি হারাম ছিল। যেমন বুখারী শরীফের এবং অন্যান্য হাদিসের কিতাবে বাররা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি চাঞ্চল্যকর রাওয়ায়াত বর্ণিত হয়েছে, সেটি কি, যে ইসলামের প্রাথমিক পর্যায়ে এবং অন্যান্য নবীগণের উম্মতের রোজার জন্য একটি বিধান ছিল, যেই বিধান উম্মতে মুহাম্মাদের উপরেও রমাদানের রোজা ফরজ হওয়ার প্রাথমিক পর্যায়ে এই বিধানটি ছিল। বিধানটি কি, কেউ যদি ইফতারের পরে তিনি যদি কোনো শয্যা গ্রহণ করতেন, ঘুমিয়ে যেতেন, অনেকে আছে সারাদিন কাজকর্ম করে আসেন, ইফতারের পরে ক্লান্ত হয়ে যান, এরপরে সামান্য কিছুটা বিশ্রাম গ্রহণ করে এরপরে উঠে তারাবির নামাজ আদায় করেন। তো ইফতারের পরে যদি কেউ ঘুমিয়ে যেতেন, তার জন্য আগামীকাল ইফতার পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস সব কিছু হল হারাম করে দেওয়া হয়েছিল, সব কিছু হারাম। কেউ যদি ইফতারের পরে 5 মিনিটের জন্য ঘুমিয়ে গেছেন, এখন ওঠার পরে আর তার খাওয়া দাওয়া স্ত্রী সহবাস ইত্যাদির কোনো অনুমতি ছিল না, তিনি সেহেরু আর খেতে পারবেন না, যা কিছু ঘুমানোর আগে খেতে হতো। তো এইভাবে সাহাবাই কেরামদের জন্য ব্যাপারটি একটি বড় অসুবিধার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কায়েস এবং কায়েস ইবনে সামরা আল আনসারি রাদিয়াল্লাহ আনহু নামক একজন সাহাবি ছিলেন, তিনি সারাদিন মদিনাতুত তাইয়েবাতে খেজুরের বাগানে ক্ষেত খামারে কাজকর্ম করেছেন। ইফতারের আগে বাড়িতে এসেছেন, স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, ইফতার করার মতো কোনো খাদ্য কি তোমার কাছে আছে? আমি বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত, বড় পিপাসিত। স্ত্রী তখন তাকে বললেন যে ঘরে তো খাবারের মতো কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, আপনি একটু অপেক্ষা করুন, আমি প্রতিবেশীদের বাড়ি ঘুরে আসি, দেখি কারো কাছে কোনো কিছু খাবার সাহায্য হিসাবে পাওয়া যায় কিনা। এই সাহাবি ক্লান্ত শরীর নিয়ে তিনি একটু গা হেলান দিয়ে শুয়ে পড়েছেন, স্ত্রী বাড়ি বাড়ি ঘুরে কিছু খাদ্যের ব্যবস্থা করে ফিরে এসেছেন, ফিরে এসে দেখেন যে তিনি ঘুমিয়ে গেছেন। এখন ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন, আগামীকাল ইফতার পর্যন্ত আর তার জন্য খানা পিনা সব কিছু হারাম করে দেওয়া হয়েছে, খানা পিনা ইত্যাদির কোনো বৈধতা আর নেই। তখন এই সাহাবি ইফতারও করতে পারলেন না, সেহরিও খেতে পারলেন না, এই অবস্থায় পরের দিন রোজা রেখে কাজ করতে মাঠে গিয়েছেন। মাঠে গিয়ে ক্ষুধার জ্বালা সইতে না পেরে তিনি বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল করলেন, নাজিল করে পূর্বের বিধান যেটি ছিল কষ্টকর বিধান, এই বিধানকে তিনি রহিত করে দিলেন। অনুরূপভাবে ইসলামের প্রাথমিক পর্যায়ে রমাদানের রোজা যখন ফরজ হয়েছিল, তখন কেউ যদি ইফতারের পরে সামান্য ঘুমিয়ে যান, এরপরে তার জন্য স্বামী স্ত্রীর মেলামেশাও বৈধ ছিল না রমাদানের রাতেও। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই বিধান শিথিল করে দিলেন যে রমাদান মাসে ইফতারের পর থেকে সবহে সাদেক পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস সব আজ থেকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হল। পূর্বের একটি বিধান যা হারাম ছিল, সেই বিধানকে উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করার জন্য রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। দেখুন, আপনারা লজ্জা পাবেন না, আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলতে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন লজ্জাবোধ করেননি, সেই কথা শুনতেও আমাদের লজ্জাবোধ করা উচিত না। এটি শরীয়তের একটি বিধান, অমোগ নীতি। শরীয়তের বিধান বলতে গিয়ে লজ্জার আশ্রয় নিয়ে আমাদের কোনো যুক্তিকতা নাই, লজ্জা পাওয়ার কোনো যুক্তিকতা আমাদের নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে একটি গভীর সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না তোমাদের স্ত্রীগণ তারা তোমাদের স্বামীদের জন্য লিবাস এবং পোশাক স্বরূপ, আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে, স্বামী স্ত্রীর মাঝে উভয়কে উভয়ের পোশাকের সঙ্গে কেন তুলনা দিলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন? এর অর্থ হল পোশাক যেমন মানুষের দেহের সঙ্গে লেগে থাকে, দেহের একটি অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে যায়, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে নির্দেশ দিলেন, হে দুনিয়ার স্বামী স্ত্রীরা, তোমরা ঝগড়াঝাটি করে তোমাদের এই প্রেমময় সম্পর্কটাকে তোমরা ফাটল সৃষ্টির মাধ্যমে তোমরা দূরত্ব সৃষ্টি করো না, বরং হল পোশাকের মতো একজন আরেকজনের কাছাকাছি হয়ে যাও, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ককে ওইভাবে গড়ে তোলে যেভাবে পোশাক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, স্বামী স্ত্রীর সঙ্গে উভয়ের মাঝে সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ, প্রেমময় সম্পর্ক থাকা উচিত, এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন। আরেকটি অর্থ এটি হতে পারে, পোশাক যেমন নাকি মানুষের লজ্জাস্থানকে, গোপন অঙ্গকে ঢেকে রাখে, স্বামী স্ত্রীও একজন আরেকজনের আমিন হবে, স্বামী স্ত্রীর দোষ ত্রুটিগুলাকে গোপন রাখবে, মানুষের সামনে বলে বেড়াবে না, স্ত্রীও স্বামীর দোষগুলোকে গোপন রাখবে, মানুষের মাঝে ঢোল পিটাবে না। স্বামী স্ত্রী উভয়ের সম্পর্কটাকে যদি তোমরা ঠিক রাখতে চাও, একজন আরেকজনের গোপন তথ্যকে তোমরা সংরক্ষণ করবে, বিশেষ করে স্বামী স্ত্রীর এমন কথাবার্তা আর কার্যবলী যেগুলো তৃতীয় কেউ কারো সামনে বলা যায় না, এগুলো যেন তোমরা অন্যের সামনে বর্ণনা না করো। একটি হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল ওই ব্যক্তি, ওই পুরুষ আর ওই নারী যারা নিজেদের স্বামী স্ত্রীর গোপন তথ্যগুলোকে, গোপন কার্যগুলোকে লজ্জাহীনভাবে বেহায়ার মতো অন্যের কাছে বর্ণনা করে, আল্লাহর কাছে সেই ব্যক্তি হল সবচাইতে ঘৃণিত এবং নিকৃষ্ট মানুষ। সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক অন্য কারো কাছে বর্ণনা করার মতো নয়। দেখুন, এই ব্যাপারে আমরা হলাম, অনেকে আছেন সংযমী নন, আমাদের এই দিক দিয়ে হল আমাদের খেয়াল রাখা উচিত। দেখুন, নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমাকে দুটি অঙ্গের গ্যারান্টি দিতে পারবে, মান আদমানা মা বাইনা লাহয়াইহি ওমা বাইনা রিজলাইহি আদমানুলাহু আল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে দুটি অঙ্গের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দান করব। মা বাইনা লাহয়াইহি, এই দুই চলের মাঝে, দুই ঠোঁটের মাঝে এক ধারালো বিষাক্ত তীর আছে, এই তীরটাকে যে সংযোগ, যে তালা মেরে রাখতে পারবে, অর্থাৎ হল জবানকে, জিব্বাকে যে ঠিক রাখতে পারবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিব্বাকে ঠিক রাখার জন্য বড় বড় দুটি দরজা দিয়েছেন, এই দুইটা ঠোঁট শুধুমাত্র আমাদের খাওয়া পরা ইত্যাদি সৌন্দর্যের জন্য না, এই দুইটা হলো বড় একটা দরজা, আর এই দরজাকে ভালো করে মজবুত করে লাগিয়ে দেওয়ার জন্য ৩২টা তালা লাগা দিয়েছেন, ৩২টা দাঁত হলো ৩২টা তালা, যেন ভিতরে যে জমান আছে এই জমানকে যেন তালা মেরে রাখা যায়। আজকে যাদের জমান এই তালা ভেঙে বেরিয়ে পড়ে, সেই ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আল্লাহর কাছেও সে লাঞ্ছিত বলে বিবেচিত হবে, সে বড় গর্হিত কাজে লিপ্ত হয়ে যাবে। আর যে এই জবানকে তালা মেরে রাখতে পারবে, তাহলে আল্লাহর কাছেও পছন্দনীয় হবে, মানুষের কাছেও পছন্দনীয় হবে। আর আরেকটা হলো লজ্জাস্থান, অমা বাইনারি জিলাই, দুই পায়ের মাঝে লজ্জাস্থানকে যে হেফাজত করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও আল্লাহ নবী তাকেও হলো জান্নাতের বেশারত দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে একজন আরেকজনের জবান হেফাজত করা লাগবে। সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, একটু তর্ক বিতর্ক হয়েছে, আরে ভাই আরে বোন, এরকম তর্ক বিতর্ক তো আল্লাহর রসুলের ঘরেও হয়েছে, এগুলো কি ঢোলপিটা অন্যের কাছে বলতে হবে, কান্নাকাটি করে একদম সারা দুনিয়া ছড়িয়ে দিতে হবে, বিবিসি আর সিএনএন এর খবরে প্রচার করতে হবে? আজকে হলো ঝগড়া হয়েছে, কালকে আবার মিলমিশ হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ককে সুসংহত রাখার জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এরপরে যে সমস্ত সাহাবীরা মধ্যরাতে ঘুম থেকে উঠে তাদের স্ত্রীর সঙ্গে যৌবিক চাহিদা পুরা করেছিলেন, তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিলেন, আল্লাহ পাক তাদের সম্পর্কে ক্ষমার ঘোষণা দিচ্ছেন। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আলিমাল্লাহ আল্লাহ পাক খুব ভালো করে জানেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা নিজের আত্মার উপর খেয়ানত করেছ, আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছ। ফাতাবা আলাইকুম, আল্লাহ সুবহানাহু, এরপরে তোমরা তৌবা করেছ, আমি আল্লাহ তাদের তৌবাকে কবুল করেছি। ওয়া আফা আনকুম, আর তোমাদের গুনাহগুলোকে আমি মোচন করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, মাপ করে দিয়েছি, মার্জনা করে দিয়েছি। দেখুন সাহাবায়ে কেরাম তাদের দ্বারাও কখনো কখনো কবিরা গুনাহ হয়েছে, এটি কবিরা গুনাহ ছিল, এই কবিরা গুনাহ সাহাবায়ে কেরামের দ্বারা হয়ে গেছে, তারা তৌবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌবা কবুলের ঘোষণা দিয়েছেন। সেই জন্য সাহাবারা সব হল মাগফুর, নবীগণ হল মাসুম, তারা হল নিষ্পাপ, গুনাহ তাদের দিকে যেতেই পারে না। আর সাহাবায়ে কেরাম মাসুম নন, তারা হলেন মাগফুর, তাদের দ্বারাও কবিরা গুনাহ হতে পারে, আর কবিরা গুনাহ হওয়ার সাথে সাথে তারা তৌবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌবাও মাফ করার ঘোষণা দিয়েছেন। যাদের তৌবা মাফ হয়ে যায় তাদের নিয়ে আর কোনো সমালোচনা করার অধিকার কোনো উম্মতকে দেওয়া হয়নি। কেউ একটি অতীত জীবনে কেউ কবিরা গুনাহ করেছে, মদ্যপান করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, নামাজ কাজা করেছে, সুদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, ঘুষ খেয়েছে, ঘুষ নিয়েছে, যাবতীয় গর্হিত কাজ করেছে, কিন্তু বেচারা এক সময় এসে আল্লাহ তাকে বুঝ দিয়েছেন, তিনি তওবা করে ফিরে এসেছেন। এখন যদি তাকে আমি পূর্বের গুনাহকে স্মরণ করিয়ে লজ্জিত করি, এটি হল কবিরা গুনাহ। সূরাতুল ফুরকানে মোমেন বান্দার ১৩টি গুণের মাঝে এটিও একটি গুণাবলী আছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুরা, যেমন একটি গুণাবলী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, বলা যাবে না হে চোর, হে মাদারো, দুদিন আগে না তুমি মদ খেয়েছ, দুদিন আগে না চুরি করে বেরিয়েছ, দুদিন আগে না তুমি ডাকাতি করেছ, দুদিন আগে না তুমি ওই পাপ করেছ, সেই পাপ করেছ, এটা খোটা দেওয়া, এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমা করে দিয়েছেন, আমার কি অধিকার আছে? স্রষ্টা খোনা ক্ষমা করে দিলে আমার কি অধিকার আছে আমি সেই গুনাহকে স্মরণ করিয়ে তাকে লজ্জিত করব? সুতরাং তৌবার পরে অতীত গুনাহকে স্মরণ করিয়ে কাউকে শরম দেওয়া, লজ্জিত করা, এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাতাব আলাইকুম ওয়া আফা আনকুম, এরপরে আল্লাহ পাক বলছেন ফাল আনা বাশিরুহুন্না, তোমরা এখন থেকে রমাদান মাসে ইফতারের পর থেকে সুবহে সাতেক পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারো, আর শুধুমাত্র এই সহবাসের উদ্দেশ্য যেন তোমাদের যৌন চাহিদা মেটানো না হয়, বরং দুই উদ্দেশ্যে যেন হয়, আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভাগ্যে রিজিক হিসাবে যে সন্তান লিখে রেখেছেন সেই সন্তানকে তালাশ করো, আর একটি যদি আমি নিজের চাহিদাকে যদি হালালভাবে পূর্ণ না করি, আমার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, আমি এই গুনাহ থেকে নিজেকে পরহেজ করার জন্য আমি আমার চাহিদাকে মিটাচ্ছি, এই নিয়ত যদি থাকে তাহলে এটা হলো তার জন্য হলো সওয়াব হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি থুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। রমাদানের রোজা রাখার টাইমিং সম্পর্কে আল্লাহ পাক এইবার এই আয়াতে বর্ণনা করলেন, এই শব্দ দিয়ে বর্ণনা করলেন যে রমাদানটা রোজাটা শুরু হবে কোন টাইম থেকে আর শেষ হবে কোন টাইমে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমিং টাইম ফ্রেম করে দিলেন, এই সময় থেকে এই পর্যন্ত তোমরা খেতে পারবে, পান করতে পানাহার করতে পারবে। ওয়াকুলু ওয়াশরাবু, দেখুন আয়াত নাজিল হচ্ছে, শানে নুজুলের দিকে খেয়াল করা লাগবে যে আয়াত নাজিল হচ্ছে সাহাবি কায়েস ইবনে সামরা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সন্ধ্যার সময় ইফতারের পরে ঘুমিয়ে যাওয়ার কারণে না খেয়ে পরের দিন পর্যন্ত রোজা থেকে পরের দিন দুপুরে বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে রহিত করে দিলেন, এই বিধানকে আল্লাহ পাক কনসিডার করলেন, নতুন বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করে উম্মতের উপর সহজ করে দিলেন। আদ-দীনু ইয়াসরুন ওয়ালা উসরুন, আদ-দীনু ইয়াসরুন, দীন হলো সহজ, ওয়ালা উসরুন, এটাকে তোমরা কঠিন করো না, জটিল করো না। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি, আকাশের সাদা এবং কালো রেখার পার্থক্য দৃশ্যত হওয়া পর্যন্ত। আকাশের সাদা রেখা আর কালো রেখা বলতে কি বোঝানো হয়েছে? সুবহে সাদেক, এক কথাতে হলো সুবহে সাদেক, সুবহে সাদেক পর্যন্ত তোমরা খেতে পারো আর পান করতে পারো। দেখুন সুবহে সাদেক কাকে বলা হয়, কার নাম সুবহে সাদেক? সুবহন শব্দের অর্থ হল প্রভাত, সাদেক শব্দের অর্থ হল সত্য, অর্থাৎ সত্য প্রভাব। এর অপোজিটে আর একটি শব্দ আছে সুবহে কাদেব, মিথ্যে প্রভাব, মিথ্যে প্রভাত যাকে বলা হয়। পশ্চিম পূর্ব দিগন্তে রাতের শেষ ভাগে গিয়ে অন্ধকার দূরভূত হয়ে কিছুটা আলোর আভা পূর্ব দিগন্তকে চেয়ে নেয়, কিন্তু এই আলোটা, আলোকময় দৃশ্যটা বেশিক্ষণ থাকে না, আবার অন্ধকার তাকে চেয়ে নেয়, পূর্ব দিগন্ত অন্ধকারে ভরে যায়। এরপরে পূর্ব দিগন্তটা এই অন্ধকারের কিছুক্ষণ পরে পূর্ব দিগন্তে একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দিগন্তে এক সাদা রেখা ভেসে ওঠে। এই সাদা রেখা আস্তে 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 সেটা ব্রাইট হতে থাকে, হতে হতে এক সময় আকাশের চাদর ভেদ করে, অন্ধকারের চাদর ভেদ করে দিনের সূর্য উদিত হয়ে যায়। এই যে আকাশের যে লম্বা রেখা, সাদা রেখা, এটাকে এই এই লম্বা রেখাটাকে বলা হয় হল সুবহে সাদেক, সত্য প্রভাত। এই রেখা উদিত হওয়ার আগ পর্যন্ত তোমরা রমাদান মাসে খাও এবং পান করো। দেখুন অকুলু অশরবু দুটি হলো কমান্ডিং ভার্ব, কমান্ডিং ভার্ব ইউজালি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে ওয়াজিব বিধানের জন্য, ফরজ বিধানের জন্য। যেমন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ও আতুজ যাকা, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান কমান্ডিং ভার্ব দিয়ে, এটিকে আরবিতে বলা হয় সিগাতুল আমর, অর্থাৎ কমান্ডিং ভার্ব দিয়ে নির্দেশ দিয়েছেন। কমান্ডিং ভার্ব উসুলে ফিকার কিতাবের কিতাবে আছে, উসুলে শাসি, নুরুল আনোয়ার, এই সমস্ত উসুলে ফিকার ফিকহে ইসলামের মূল নীতি। যেমন অঙ্কের কিছু মূলনীতি আছে, গণিত শাস্ত্রের কিছু হলো সূত্র আছে, সেই সূত্র ধরেই গণিতকে করতে হয়। ফিকহে ইসলামী কোনো আয়াত থেকে কোনো হাদিস থেকে মাসআলা বের করার জন্য কিছু মূলনীতি আছে, গণিতের মূলনীতির মতো, তাকে বলা হয় হলো উসুলে ফিকহ। অনুরূপভাবে উসুলে হাদিস আছে, উসুলে তাফসির আছে, তাফসিরের মূলনীতি, তাফসিরের সূত্র। এই সূত্রের বাইরে গিয়ে যদি আপনি গণিত করেন, অঙ্ক করেন, জীবনে কোনো দিন আপনি রেজাল্ট মেনাতে পারবেন না। অনুরূপভাবে উসুলের বাইরে গিয়ে আপনি জীবনে কোনো দিন মাসআলা বের করতে পারবেন না। আজকে কোথায় উসুল আর কোথায় কি, জানেও না যে উসুল বলতে একটা জিনিস আছে, মূলনীতি সূত্র বলতে একটি জিনিস আছে, এটা জীবনে কোনোদিন শোনেও নাই। আবার সেও বড় বড় আজকে মাসআলা দেয়, সেও পবিত্র কোরআনের তাফসির করে, সেও হলো হাদিসের ব্যাখ্যা দান করে, যে উসুল শব্দটাই জানে না। কেয়ামতের আগে এর চেয়ে আরো ভয়াবহ দৃশ্য আসবে। জেহালত মানুষকে, জেহালতকে আলেম মনে করবে, জাহেলকে আলেম মনে করবে, আর আলেমকে অজ্ঞ মনে করবে। মানুষ জাহেলের কাছে মাসআলার জন্য যাবে আর আলেমের থেকে দূরে সরে যাবে। কেয়ামতের আলামতের মাঝে এটি একটি আলামত, এই আলামত জাহের হয়ে গেছে আজকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যেন তিনি হেফাজত করেন। উসুলে ফিকাতে একটি মাসআলা আছে যে সিগাতুল আমর অর্থাৎ কমান্ডিং ভার্ব পবিত্র কোরআনে 18টা মিনিংয়ের জন্য ব্যবহৃত হয়, সবসময় যে ফরজ আর ওয়াজিবের জন্য ব্যবহৃত হয় এমন নয়। এই আয়াতে এবং কোরবানির মাংস খাওয়ার আয়াত যেখানে আছে সুরাতুল হজে, ওই এই জায়গাতে সেহরি খাওয়ার ব্যাপারে এই আয়াতে ওয়াকুলু ওয়াশরবু এখানে ফরজের জন্য ব্যবহার হয় নাই, এখানে মুস্তাহাবের জন্য ব্যবহার হয়েছে, সুন্নতের জন্য ব্যবহার হয়েছে। ওয়াকুলু ওয়াশরবু অর্থাৎ তোমাদের জন্য খাওয়া এবং পান করা এটা মুস্তাহাব করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হয় নাই। তাহলে যদি ফরজ হতো তাহলে সেহরি খাওয়া ফরজ ছিল। ওয়াকুলু ওয়াশরবু সেহরি খাওয়া হলো মুস্তাহাব বা সুন্নত। ওয়াকুলু ওয়াশরবু তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি, সাদা রেখা এবং কালো রেখার পার্থক্য হওয়া পর্যন্ত, অর্থাৎ হলো সোবহে সাদেক পর্যন্ত। তাহলে সোবহে সাদেক হয়ে গেল আর খাওয়া যাবে না, বন্ধ করে দিতে হবে এর আগেই। এখন সিয়াম সাধনা, না খেয়ে থাকা কতক্ষণ পর্যন্ত থাকতে হবে, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তুমি এই পানাহার থেকে বিরত থাকো ইলাল লাইল সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্তবিত হয়ে যাওয়ার পরে এরপরে তুমি খেতে পারবে, পান করতে পারবে। তাহলে রমাদানের রোজার টাইম ফ্রেম খুলে দিলেন আল্লাহ, যে সোবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরা টাইমটি পানাহার এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিধান জারি করলেন, এই বিধান থেকে অগণিত অসংখ্য মাসায়েল হলো এখান থেকে ইস্তিমবাত হয়, মাসায়েল বের করা যায়। ইমাম জাসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন একটি কিতাব লিখেছেন, কোরআনের বিধানও বলি, কোন কোন আয়াতে কোরআনের বিধান আছে। দেখুন আপনারা একটি কথা ভালো করে মনে রাখবেন, কোরআনের যে 6,500-এর ঊর্ধ্বে যে আয়াত আছে, এই আয়াতগুলোর মাঝে বিধান সম্মিলিত আয়াত শুধুমাত্র 500, 500 আয়াতের মাঝে বিধান আছে, আর বাদবাকি আয়াতগুলো নসিহাত, পূর্বের জামানার মানুষের ইতিহাস, মানুষের আখলাক সংশোধন, মানুষের চারিত্রিক সংশোধন, সামাজিক বৈশিষ্ট্য শিখানো, মানুষদেরকে এটিকেট শিখানো, আদব শিখানো, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, আত্মাকে সংশোধন করা, গুনাহের থেকে বেঁচে থাকার উৎসাহ দান করা, জান্নাতের লোভ লালসা দেখানো, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়াবহতা, এই সম্পর্কে বাকি আয়াতগুলো নাজিল হয়েছে। আর আল্লাহর রসুলের যে বিশাল হাদিস ভাণ্ডার রয়েছে, এই হাদিস ভাণ্ডারের মাঝে আহকাম বিধিবিধানের সঙ্গে সম্পৃক্ত হাদিস মাত্র 3000। 3000 হাদিস হল বিধিবিধানের সাথে সম্পর্ক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত মুস্তাহাব, এগুলোর সাথে সম্পৃক্ত। আর বাকি হাদিসগুলো নসিহাত, পূর্বের উম্মতদের ইতিহাস, কোরআনের মতোই অন্যান্য বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। সুতরাং আহকামের আয়াত সব জায়গায় নেই, আহকামের হাদিস সবগুলো না। আপনারা আজীবন মনে রাখবেন, 500 আয়াত আহকামের আয়াত, 3000 হাদিস হল আহকাম তথা বিধিবিধানের আয়াত, বিধিবিধানের হাদিস। এই আয়াত থেকে, আল্লাহর এই বিধান থেকে ইমাম জাসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন নামক গ্রন্থে তিনি অনেকগুলো মাসআলা বের করেছেন। আল্লামা ইবনুল আরবী রাহিমাহুল্লাহ তিনিও আহকামুল কোরআন একটি কিতাব লিখেছেন। এরপরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তফসিরে কুরতুবী নামে যে কিতাব লিখেছেন, এক অনন্য তফসিরের কিতাব, এই কিতাবটি হল আহকামুল কোরআন, কোরআনের বিধিনিষেধ সম্পর্কে তিনি আলোকপাত বেশি করেছেন। সে ইমাম জাসাস রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন যে কোনো ব্যক্তি সন্দেহপরায়ণ হয়ে সুবহে সাদেকের পূর্বে যদি নাকি খাওয়াকে হারাম মনে করে নেয়, এটি খাওয়াকে বন্ধ করে নেয়, মনে করুন সেহরির টাইম হলো, এক্সাম্পল সেহরির এন্ডিং টাইম হলো ভোর 4টাতে, 3টাতে যদি মনে করে নেয় যে এরপর আর কিছু খাওয়া যাবে না, তাহলে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হলো, এটা হলো তার জন্য হলো হারাম হবে। এখনো 1 ঘন্টা পর্যন্ত খাওয়ার বিধান আছে, তোমাকে কে অধিকার দিয়েছে? আল্লাহ পাক যে সময় খাওয়ার অনুমতি দিয়ে রেখেছেন, তুমি সেই সময় খাওয়ার খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছ। আবার কোন ব্যক্তি নিশ্চিত হয়ে গেল যে সুবহে সাদেক হয়ে গেছে, সুবহে সাদেক হওয়ার পরে ইচ্ছে করেই সুবহে সাদেকের পরেও খেতেই থাকলো, অথবা সন্দেহ যাচ্ছে যে সুবহে সাদেক হয়েছে কিনা, এরপরেও সন্দেহবশত হয়ে খেতেই থাকলো, খেতে থাকলো শেষ পর্যন্ত তার কাছে প্রমাণিত হয়ে গেছে যখন তিনি সেহরি খেয়েছেন তখন অলরেডি সুবহে সাদেক হয়ে গেছে। তাহলে সুবহে সাদেক হয়ে যাওয়ার পরেও ইচ্ছা করে যদি খায়, তাহলে তার জন্য কাদা এবং 1 রোজার বিনিময়ে 7টা রোজা কাফফারা করা লাগবে। আর সন্দেহ সৃষ্টি হয়েছে এই জন্য, সুবহে সাদেক হওয়ার পরে ডাউট লাগছে যে সুবহে সাদেক কি আদৌ হয়েছে কিনা, এরপরেও তিনি খেয়েছেন, এরপরেও পান করেছেন, এই সন্দেহবশত যদি হয় সেই সময় এই রোজা তো তার হবে না, এই রোজার বিনিময়ে একটি রোজা রমাদানের পরে তাকে কাজা করে দিতে হবে, তবে পানিশমান স্বরূপ সন্ধ্যা পর্যন্ত রোজাদারদের মতো তাকে না খেয়ে থাকতে হবে, রমাদানের পবিত্রতা রক্ষার জন্য, ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য, ইসলামের বিধানকে রক্ষার জন্য সে সারা দিন কিছু খেতে পারবে না, কিন্তু এই না খেয়ে থাকা তার জন্য রোজা বলে গণ্য হবে না, তাকে রমাদানের পরে একটি কাজা করে দিতে হবে, তবে কাফফারা আসবে না। আর এই যে সন্দেহ বশীভূত হয়ে যেতে এই কাজে লিপ্ত হয়েছে, এই জন্য তার এটা হারাম হবে না, এটা কবিরা গুনাহ হবে না, একটা রোজা কাজা করে দিলেই হবে। অনুরূপভাবে কোন ব্যক্তি ইফতারের সময় উপস্থিত হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন, তাকে সময় নির্ধারণ করার মতো কোনো ধরনের জ্যোতির্বিজ্ঞানের কোনো আবিষ্কৃত কোনো ঘড়ি ইত্যাদি কিছুই নাই, আকাশও মেঘাচ্ছন্ন, দেখারও কোনো উপায় নাই, এই অবস্থায় তিনি মনে করেছেন যে সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে তিনি তার ধারণা অনুযায়ী সূর্য অস্তমিত হয়েছে, তিনি ইফতার করে ফেলেছেন। ইফতার করার পরে তিনি দেখতে পেলেন যে মেঘের ফাঁক দিয়ে আবার সূর্যের আলো বেরিয়ে এসেছে। তাহলে সন্দেহের বশীভূত হয়ে তিনি ইফতার আগেই করে ফেলেছেন। এই জন্য এই দিনের রোজা তার হলো রোজা বলে গণ্য হবে না, বরং হলো এই দিনের বিনিময়ে তাকে আবার আর একটি কাজা করতে হবে। আর তিনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে সূর্য অস্তমিত হয়নি, সূর্য অস্তমিত হয়নি এ কথা নিশ্চিত হওয়ার পরেও যদি তিনি ইচ্ছে করেই যদি খেতে থাকেন সূর্য অস্তমিত হওয়ার আগেই, এরপরে তিনি জানতে পারলেন যে না, আমি ইচ্ছে করেই আগে ইফতার করেছি, তাহলে তার উপর কাজাও ওয়াজিব হবে, কাফফারাও ওয়াজিব হয়ে যাবে। এক রোজার বিনিময়ে 60টা কাজা করা লাগবে। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। সেই জন্য ইহতিয়াত হল, সাবধানতা হল, সেহেরি শেষ হওয়ার কয়েক মিনিট আগে, 4-5 মিনিট আগে বন্ধ করে দেওয়া, এটা সতর্কতার জন্য। আর ইফতার, সূর্য অস্তমিত হয়েছে, অস্তমিত হওয়ার 1-2 মিনিট ডিলে করে ইফতার করা। দেখুন হাদিসে যেটি নাকি ডিলে করার উপর নিষেধাজ্ঞা আসছে ইফতারের ব্যাপারে বিশেষ করে, সেই হাদিসের অর্থ হল ইফতারের টাইম হয়ে গেছে, এখনো আপনি চুলায় রান্না তুলে দিয়েছেন, রান্না করছেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট চলে যাচ্ছে, আপনি ইফতার করেন না। হাদিসে এই ধরনের ডিলেকে নিষেধাজ্ঞা করা হয়েছে, কিন্তু সতর্কতার জন্য যদি 1-2 মিনিট কেউ ডিলে করে এটাকে নিষেধাজ্ঞা করা হয়নি, বরং হলে এটা হলো উত্তম। কারণ ক্যালেন্ডার সবগুলো, আজকে মানুষ আকাশের অবস্থা দেখে ইফতার করে না, এখন মানুষ ক্যালেন্ডারের টাইম দেখে ইফতার করে। আর ক্যালেন্ডারের টাইম হলো হিউম্যান বিং মেড, হিউম্যান বিং তারা মিস্টেক করে ফেলতে পারে, সেই জন্য সতর্কতার জন্য 1-2 মিনিট দেরি করা এটা ডিলে বলে গণ্য হবে না। বুখারি মুসলিমের যে রাওয়ায়েত আসছে সাহাল ইবনে সাআদিন রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, লা ইয়াজালু আন-নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্রা, মানুষের উপর ততক্ষণ পর্যন্ত কল্যাণ বর্ষিত হবে যদি তারা ইফতার জলদি করে। এই ইফতার জলদি করার অর্থ হল ওই 10 মিনিট 20 মিনিট 25 মিনিট ডিলে না করা। সতর্কতার জন্য 1-2 মিনিট যদি কেউ ডিলে করে এটা কোনো দোষণীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটিই বললেন, অকুলু ওয়াশরবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি থুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে সুন্নাতের নিয়তে যদি মসজিদে এতিকাফ করে, তার জন্য আরেকটি বিধান আছে। সেই বিধানটি কি? রমাদান মাসে যেমন দিনের বেলায় পানাহার করা প্রত্যেক রোজাদারের জন্য হারাম, যারা মসজিদে এতেকাফ করবে তাদের জন্য আরেকটা জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে, এতেকাফের সময়ে, রাত্রিকালীন সময়ে তাদের স্ত্রী সহবাস হারাম করে দেওয়া হলো। এই 10 দিন সম্পূর্ণ আলাদা থাকবে। বলে তুবা শিরোহন্না, তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাসে লিপ্ত হও না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে এতেকাফ করার জন্য অবস্থান করবে। দেখুন এতেকাফ করার জন্য এই বিধান পুরুষদের জন্য, এতেকাফ করার জন্য নবী আলাইহিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা বাতলা দিলেন। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদের ভিতরে এতেকাফ অবস্থায় থাকবে। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় পুরুষরা যদি এতেকাফ করতে চায় অবশ্যই তাদেরকে মসজিদে এতেকাফ করতে হবে। সেই মসজিদ কোন ধরনের মসজিদ? জামে মসজিদ হওয়া জরুরি নয়, যেখানে পাস ওয়াক্ত বা জামাত, জামাতের সঙ্গে নামাজ হয়, সেটাকে শরীয়তের বিধানে হয়তো পার্মানেন্ট মসজিদ অথবা টেম্পোরারি মসজিদ বলা হয়। এমনি যেখানে পাঁচক্ত নামাজ হয় না, যেমন অনেক বাজার আছে, অনেক বাড়িতে আছে, দোকানে আছে নামাজ পড়ে, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় না, এবং মানুষ এটাকে মসজিদ বলেও বিশ্বাস করে না, মসজিদ বলেও জানে না, সেখানে এতেকাফ করা বৈধ হবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এতেকাফ নবী আলাইহি সালাতু ওয়াসালামের দায়েমি সুন্নাত ছিল। যখন থেকে রমাদানের রোজা ফরজ হয়েছে, প্রত্যেক বৎসর নবী আলাইহি সালাতু ওয়াসালাম রমাদানের শেষ দশ দিন এতেকাফ করেছেন। যেই বৎসরে তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ২০ দিন এতেকাফ করেছিলেন। কখনো নবী আলাইহিসালাম এতেকাফ করেননি। নবী আলাইহিসালামের সঙ্গে তার বিবিরাও প্রাথমিক পর্যায়ে মসজিদে তাঁবু স্থাপন করে এতেকাফ করেছেন। এরপরে অবশ্য যখন জনগণের সংখ্যা বেড়ে গিয়েছে, তখন সেখান থেকে তাদেরকে ঘরের দিকে দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য যদি নারীরা যদি নিজের বাড়ির কোনো একটি বিশেষ স্থানকে এতেকাফের জন্য যদি নির্ধারণ করে নেন, তাহলে তাদের জন্য সেখানে এতেকাফ করার শরীয়তে বিধান রয়েছে। মহিলাদের জন্য বর্তমানের ফিতনার জামানাতে মসজিদে এতেকাফ না করাটা হলো উত্তম। এটা হলো ফিতনার জামানা। এই জামানায় নিজের এতেকাফ করা হলো সুন্নাত, কিন্তু পর্দা করা হলো ফরজ। আজকে মসজিদের ভিতরে পুরুষরা আসবে, সেখানে অধিকাংশ মসজিদে নিজের পর্দা রক্ষা করা এটা সম্ভবপর হয়ে ওঠে না, সেখানে অনেক ধরনের ফেতনার সম্ভাবনা আছে। এই জন্য তাদের জন্য ঘরে এতেকাফ করাটাই হলো উত্তম। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই পাঁচটি আয়াতে যে রমাদানের বিধান তোমাদেরকে আমি আল্লাহ ফরজ করলাম, সুন্নাত করলাম, মুস্তাহাব করলাম, এটি হলো আমি আল্লাহর বাউন্ডারি, আমি আল্লাহর সীমান্ত, আমি আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার আমি আল্লাহর এই সীমানা রেখাকে তোমরা ওভারটেক করার চেষ্টা করো না, তাহলে কিন্তু কাটা তারের বেড়া আছে, কিন্তু ফেলনির মতো আবার হলো গুলি করে মারবে। কিন্তু আবার কোনো কোনো জায়গায় হলো ইলেকট্রিসিটি দেওয়া আছে কাটা তারের বেড়াতে, যে যাবা আর মারা যাবা। এটি হলো আমি আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো একটি গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করেন, তখন এই ডিজাইনে বর্ণনা করে, দেখো এটা কিন্তু আমি আল্লাহর বর্ডার, আমি আল্লাহর সীমান্ত, এটি এই সীমান্ত রেখাকে তুমি অতিক্রম করার চেষ্টা করো না, তোমার ওদিকে যাওয়ার পাসপোর্ট নাই, কিন্তু তুমি ওই দেশের নাগরিক নও। এই বিধান, এই বাউন্ডারিকে অতিক্রম করলেই তোমাকে জেল হাজতে যাওয়া লাগবে। সুতরাং এটি হলো আমি আল্লাহর বাউন্ডারি, এই বাউন্ডারিকে তোমরা অতিক্রম করার চেষ্টা করো না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাস, এরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতকে, তার বিধানগুলোকে পঙ্খানু পঙ্খানু রূপে সুস্পষ্টভাবে ক্লিয়ারভাবে তিনি বর্ণনা করেন মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হয়ে যেতে পারে। দেখুন, রমাদানের বিধান সম্পর্কে যে পাঁচটি আয়াত নাজিল হয়েছে, প্রথম আয়াতের শেষ ওয়ার্ড, শেষ শব্দটি হলো তাকওয়া অর্জন করা, আবার লাস্ট আয়াতের শেষ ওয়ার্ডও হলো তাকওয়া অর্জন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আর কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ পাক তার বিধানগুলোকে পুঙ্খানু পুঙ্খানু রূপে বর্ণনা করলেন যেন তারা মুত্তাকি হয়ে যেতে পারে। তাহলে রমাদানের আসল উদ্দেশ্য হল মুত্তাকি হয়ে যাওয়া, পাপ মুক্ত জীবন যাপন করা, আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো যথাযথ পালন করা, কোন ধরনের হারাম কাজে জড়িয়ে না যাওয়া, একে বলা হয় হল তাকওয়া অর্জন করা। আজকে যার বয়স ৬০ বৎসর হয়েছে, এই ৬০ বৎসরের মাঝে আমরা ১৫ বৎসর বালেগ হওয়ার আগের অবস্থাকে বাদ দিয়ে দেই, তাহলে ৪৫ বৎসর, ৪৫টি রমাদান তার জীবনে অতিবাহিত হয়েছে, এর পরেও কি তিনি মুত্তাকি হতে পেরেছেন?
যার বয়স আজকে পনেরো, আজকে পঞ্চাশ বৎসর, তাহলে বালেগ হওয়ার পরেও পঁয়ত্রিশটি রমাদান তার জীবনে অতিবাহিত হয়েছে, এরপরেও কি আমি মুত্তাকি হতে পেরেছি? যার বয়স আজকে চল্লিশ বৎসর, বালেগ হওয়ার পর থেকে তার কমপক্ষে পঁচিশটি রমাদান অতিবাহিত হয়েছে, কিন্তু এই পঁচিশটি রমাদানে কি আমি মুত্তাকি হতে পেরেছি? আমি কি আল্লাহওয়ালা হতে পেরেছি? আমি কি গুনাহমুক্ত জীবনযাপন করতে শিখেছি? পাপের পঙ্কলিতর থেকে আমি কি বেরিয়ে আসতে পেরেছি? আল্লাহর বিধিবিধানকে কি আমি যথাযথ পালন করতে শিখেছি? আজকে এখনো পর্যন্ত মুত্তাকি হতে পারলাম না। বুড়া হল, চুল পাকিল, অজু গোসল শিখলা না। বুড়া হয়ে গেলাম, চুল পাকল, কবরের কাছে চলে গিয়েছি, কারো কারো কবরের ভিতর পা একটা ঢুকে গিয়েছে, এখনো পর্যন্ত আমি মোমেন হতে পারলাম না, এখনো পর্যন্ত মুত্তাকি হতে পারলাম না, এখনো পর্যন্ত পাপ দেখলে পাপের দিকে দৌড়ে যেতে ইচ্ছে করে, নিজের অন্তরকে নফসকে এখনো কন্ট্রোল করতে পারলাম না, তাহলে এই রমাদানের রোজা রেখে আমার লাভটা কি হল? এত বৎসর সাধনা করলাম, এত বৎসর ট্রেনিং নিলাম রমাদানে, আমার ট্রেনিং কোথায় গেল, আমার সাধনা কোথায় গেল? তাহলে বোঝা যায় যে আমি প্রপার ওয়েতে ট্রেনিং গ্রহণ করিনি, আমি সঠিকভাবে রমাদানের হক আদায় করে সিয়াম সাধনা পালন করতে পারি নাই, যার ফলে আমি আজকে মুত্তাকি হতে সক্ষম হইনি। সেই জন্য আসুন ভাইরা বোনেরা, 2.8 মিলিয়ন মানুষ 2020 মার্চ থেকে করোনা ভাইরাস থেকে আজ পর্যন্ত মারা গেছেন, 2.8 মিলিয়ন, অর্থাৎ 28 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কি বিশ্বাস আছে আগামীকাল আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব না? আর করোনাতে শুধু মানুষ মারা যায়, আর কিছুতে মারা যায় না? করোনাতে যে পরিমাণ মানুষ মারা গেছে ওয়ার্ল্ড হেলথের হিসাব অনুযায়ী, এর চেয়ে দ্বিগুণ লোক মারা গেছে এক বৎসরে, হলো ক্যান্সারে, হার্ট অ্যাটাক করে, এরপরে হলো অন্যান্য রোগে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি বিশ্বাস আছে আগামী রমাদান আমার ভাগ্যে আবার ফিরে আসবে? সেই জন্য আমি মনে করি এই রমাদানই আমার জীবনের আখেরি রমাদান, এই রমাদানেই আমাকে মুত্তাকি হয়ে যেতে হবে। অতীতের রমাদানগুলো আমি ভুলে কাটিয়েছি, ভ্রান্তিতে কাটিয়েছি, অবহেলায় কাটিয়েছি, আমি অযথা সময় নষ্ট করেছি, আমি রমাদানের হক আদায় করতে পারিনি। এই রমাদান যে কোনো মূল্যে আমি এর হক আদায় করব, সময় নষ্ট করব না, রমাদান থেকে পূর্ণ বেনিফিট অর্জন করে রমাদানের যে আসল উদ্দেশ্য মুত্তাকি হয়ে যাওয়া, আমি অবশ্যই এই রমাদানে মুত্তাকি হব। এই শপথ যদি আমরা এখন থেকেই নিতে পারি, তাহলেই কেবলমাত্র রমাদানের মাধ্যমে আমরা মুত্তাকি হতে সক্ষম হব। কালকে ইনশাআল্লাহ রমাদান মাসের প্রিপারেশনের জন্য আমাদের কি কি কাজ করণীয়, কি কি কাজ বর্জন করতে হবে, 30টি কাজ আমাদের হলো করণীয় আর বর্জনীয় আছে, ইনশাআল্লাহ কালকে তার আলোচনা করব। এই 30টি কাজের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারব, আর যদি এই কাজগুলোকে সঠিকভাবে আদায় না করি তাহলে মুত্তাকি হওয়া সম্ভবপর হবে না, রমজান আসবে যাবে আমাদের কোনো বেনিফিট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এক শ্রদ্ধেয় বড় বোন, আমাদের মহতারামা আইরিনা পাওনার এক ফ্রেন্ড, তার এক রিলেটিভ ফাইজার আলী আহমেদ, তিনি অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন, আরও অনেকেই দোয়া চেয়েছেন, প্রত্যেকের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إله العالمين يا الله আমরা কতগুলি গুনাহগার বান্দা বান্দি একত্রিত হয়ে পবিত্র কোরআনের রমাদান অধ্যায় থেকে সূরাতুল বাকারা থেকে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলাকে মাফ করে দাও। এই আলোচনার মাঝে যদি কোনো বেয়াদবী ভুল ত্রুটি আল্লাহ পদচ্যুত হয়ে থাকে, তুমি মেহরবানি করে তুমি ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, তুমি যেমন মহান, তোমার কোরআনও তেমনি মহান এবং পবিত্র। আল্লাহ, আমাদের আদৌ যোগ্যতা নেই তোমার কোরআন নিয়ে কথা বলার। রব্বুল আলামিন, ভাঙা চূড়া যা কিছু আলোচনা আমরা করি, ভুলভ্রান্তি হলে তুমি মেহরবানি করে ক্ষমা করে দিও। আর সহি কথাগুলোর উপর বলনেওয়ালা শূন্যওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, রমাদান তুমি আমাদেরকে দান করেছ আল্লাহ খাঁটি মুমিন মুত্তাকি হয়ে যাওয়ার জন্য। জীবনে কত রমাদান এসেছে গেছে আল্লাহ, রমাদান কারোর জন্য বসে থাকেনি, বসে থাকবেও না। আমরা তো মুত্তাকি হতে পারিনি আল্লাহ, এই সামনের রমাদানে যেন আমরা খাঁটি মুমিন মুত্তাকি হয়ে যেতে পারি, আমাদেরকে সে তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমাদের ওই হতভাগাদের অন্তর্ভুক্ত করো না, যারা রমাদান পাওয়ার পরেও নিজেদের গুনাগুলাকে মাফ করে নিতে পারেনি, রমাদান পাওয়ার পরেও যারা শবে কদরের বরকত হাসিল করতে পারেনি, কোরআন দ্বারা নিজের জীবনকে আল্লাহ সুসজ্জিত করতে পারেনি, তাদের মতো হতভাগ্য দুর্ভাগা আমাদেরকে বানিও না। রব্বুল আলামিন, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের কবরে আদাব মাফ করে দিও। যারা অসুস্থ তাদের সেহাতে কামেলা হায়াতে তৈয়ে বা দান করো। আল্লাহ, যার জন্য দোয়া চাওয়া হয়েছে তাকে দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। আল্লাহ, জলদি জলদি তুমি তাকে সুস্থ করে দিও। ইলাহুল আলামিন, তমাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের মাতৃভূমির মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, মুসলিম জাতিকে আল্লাহ বিজাতির ষড়যন্ত্র বোঝার যোগ্যতা তৈরি করে দিও। মুসলিম জাতি যেন ইয়া আল্লাহ সমস্ত ইয়া আল্লাহ ষড়যন্ত্র বুঝতে সক্ষম হয়, প্রতিহত করতে সক্ষম হয়, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, আমাদের ইসলামিক সেন্টারটাকে কবুলে মঞ্জুর করো। রব্বুল আলামিন, যে সমস্ত মা বোনরা, যে সমস্ত ভাইরা বোনেরা ইয়া আল্লাহ এই অনুষ্ঠান একটি বৎসর হলো শুনছেন, তাদের প্রত্যেকের জন্য কিয়ামতের মুসিবতের দিন এই অনুষ্ঠানকে ইয়া আল্লাহ তুমি নাজাতের মাধ্যম বানিয়ে দিও। وصلى اللهم على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا رحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.